শুরু হচ্ছে আলাপন। আজকের আলোচ্য বিষয় হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এবং বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। অনুষ্ঠান সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ শাকুশা গুপ্তা। আমরা শুধু হিউম্যান রাইটস ওয়াচের অতি সম্প্রতি যে বেরিয়েছে বৃহস্পতিবারে যে রিপোর্টটি, সেটি নয়, বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে এর আগেও যে দু একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেগুলো সবকিছু নিয়েই আমরা আলোচনা করবো, তাই তো?
জি।
তো আমরা প্রথমেই শ্রোতা দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের আলাপনের আলোচনায়। শাগুপ্তা যেমন বলে দিলেন যে বিষয়বস্তুটি কি, তো এই নিয়ে আমরা যে আলোচনা করব সেই সময় আপনারা যদি কেউ সরাসরি কোনো প্রশ্ন বা মন্তব্য করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন 2026193062। তো তাহলে আমরা আলোচনা শুরু করি। আমাদের প্যানেলে কারা আছেন?
আপা, আমাদের সঙ্গে আজ তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তারপর শুরু করি।
অবশ্যই।
জি, আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে তিনজন বিশ্লেষক রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ প্রতিদিনের প্রধান সম্পাদক নঈম নিজামের সঙ্গে, তারপর রয়েছেন বাংলাভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ডক্টর কাবিরি গায়েন। এই তিনজন আমাদের সঙ্গে আজকে সংযুক্ত রয়েছেন।
আপনারা সবাই আমাদের সঙ্গে লাইনে আছেন, ধন্যবাদ আপনার সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তো তাহলে আমরা, তাহলে তুমি শুরু করবে?
জি আপা, আমরা যে প্রতিবেদনকে সামনে রেখে আজকের এই বিষয়টি শুরু করেছি সেটির সম্পর্কে একটু বলে নিয়ে তারপর আলোচনা।
হিউম্যান রাইটস ওয়াচের তো, হ্যাঁ বলো।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, মুক্ত মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করে অনলাইন নিউজ সাইটগুলোতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, তারা ওই প্রতিবেদন আরও বলেছে, গোপনীয়তা, মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার সুরক্ষিত রাখার পর্যাপ্ত আইনি কাঠামো ছাড়াই অনলাইন সাইটগুলোতে ইন্টারনেট ট্রাফিক এবং নিয়ন্ত্রণ নজরদারি চালাতে অথবা তা ব্লক করে দিতে সরকার অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। এই হচ্ছে প্রতিবেদনের সার অংশ
মূল।
হ্যাঁ জি।
আমরা এখন আমাদের তিনজন অতিথির কাছে যাই, তারা কি বলছেন শুনে নি।
জি,
তো প্রথমে আমরা যাব বাংলাদেশে প্রতিদিনের প্রধান সম্পাদক নঈম নিজামের কাছে।
জি,
আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আসলে যে বিষয়টি আপনি উপস্থাপন করছেন এটা একটা বাস্তব পরিস্থিতি বাংলাদেশের। কারণ বাংলাদেশের অন্য 10টি আমাদের কাঠামো থেকে সংবাদ মাধ্যম আলাদা কোনো কিছু নয়। বাংলাদেশের যে আমাদের বিভিন্ন কাঠামোগুলো, বাংলাদেশের যে আমাদের প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো বিষয় এখন প্রশ্নবিদ্ধ। তা আপনার দেখুন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের একটা অবস্থান প্রশ্নবিদ্ধ থাকবে, মানুষের পেশাগত দায়িত্ব, সকল প্রফেশনের মানুষগুলোই এখন কম বেশি প্রশ্নবিদ্ধ, সকল প্রফেশনের মানুষগুলো বিভিন্ন দলকানা রোগে আক্রান্ত, এবং সকল পেশাদারিত্বের জায়গাগুলো যখন প্রশ্নবিদ্ধ হয়, যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হয়, যখন মানুষের নানা রকম প্রশ্নের জায়গাগুলো তৈরি হয়, তখন সংবাদ মাধ্যমকে আমরা আলাদা করে দেখি কি করে। সংবাদ মাধ্যম সবগুলোর একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং পার্ট। সংবাদ মাধ্যমের যে জায়গাগুলো চ্যালেঞ্জের জায়গাগুলো যতটুকু, সবচেয়ে বড় জায়গা সেগুলো ছিল সকল সময় সকল সরকার তার মাধ্যমে করে একটা কিছু চেষ্টা করবে। সাংবাদিকদের নিজের জায়গাটুকু আপনি দেখেন, আমরা যখন ডিজিটাল অ্যাক্টের বিপক্ষে আমরা সম্পাদকরা যখন প্রতিবাদ করলাম, আমাদের অবস্থান জানান দিয়েছিলাম, সেই সময় আমাদের বাকি সংবাদ সহকর্মীরা কতটুকু আমাদের সঙ্গে এগিয়ে এসেছিল, সে জায়গাগুলো একটা বড় বিষয় ছিল। আর একটা বড় বিষয় এই মুহূর্তে যে জায়গাগুলোতে আমার কাছে মনে হয় সাংবাদিকতার সাংবাদ স্বাধীনতার চেয়েও, সংবাদপত্রের স্বাধীনতার চেয়েও সাংবাদিকরা অনেক বেশি নিজেরাই নিজের উৎসাহে বিভিন্ন দলীয় কাঠামোর সাথে সংশ্লিষ্ট হয়ে নানা রকম অবস্থান গ্রহণ করে নিয়েছেন, এবং স্বেচ্ছায় স্বজ্ঞানে তারা সেই কাজটুকু করার কারণে আমার কাছে যেটি মনে হয়, যতটা না সরকারের অবস্থান, যতটা না অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান, তার চেয়ে বড় অবস্থান সাংবাদিকরাই, তারা কতটুকু স্বাধীনতা চায় এবং কতটুকু তারা কাজ করতে সক্ষম, নিজেদের জায়গাগুলো তারা কতটুকু পরিষ্কার করছে, বা নিজের মিডিয়াতে নিজে কাজ করার সময় যে নিজের অবস্থানটুকু দরকার তা থেকে না করে পেশাদারিত্ব জায়গাগুলো নিজেরাই যখন হারিয়ে পেলে, তখন বাকিটা তো খুব স্বাভাবিক একটা বিষয় হবে। আমি যেটা শুরুতে বলেছিলাম, প্রতিষ্ঠানগুলো যখন অন্য 10টা প্রতিষ্ঠান যখন প্রশ্নবিদ্ধ হবে, তখন একটি প্রতিষ্ঠান আলাদা থাকতে পারে না,
সেটা তো অবশ্যই। কিন্তু সংবাদ মাধ্যমের কতগুলো এথিক্স থাকে, জার্নালিস্টিক এথিক্স, সেগুলো মেনে চলা হয় কিনা, এবং তারপরে যদি মেনে না চলেন তাহলে সরকার বা কর্তৃপক্ষ যারাই থাকে তারা তাদের নিজেদের যে দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করেন। কিন্তু আপনি যেমন উল্লেখ করলেন যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে কিছুটা ভাগাভাগি হয়ে যায়, এবং আমার যদি একটি মতাদর্শ থাকে সেটাই আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি অন্য পক্ষের মতামতের উপরে। তো তাহিদ, আমার মনে হয়,
হ্যাঁ বলুন, আপনার সঙ্গে একটু যোগ করছে এখানে, আমি যে বিষয়টি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করলাম সেটা হলো আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে প্রত্যেকটি জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখন নানাভাবে প্রস্তাবিত। মিডিয়ার বিষয়টি যেটি ছিল প্রথম থেকে, মিডিয়াকে চ্যালেঞ্জের জায়গায় সবসময় সর্বকালেই বাংলাদেশে ছিল, অতীতে ছিল, এখনো আছে, পৃথিবীর অন্য দেশগুলো তো কম বেশি প্রস্তাবিত জায়গাগুলো এখনো শেষ হয়ে যায়নি। আমি সেক্ষেত্রে এটুকু বলে যে বাংলাদেশের আমাদের যে, আমি যেটা প্রকাশ করার চেষ্টা করছি, আমাদের প্রেসিডেন্ট যে জায়গাগুলো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন, একজন আইনজীবী বলুন, আমাদের সিভিল প্রশাসন বলুন, আমাদের পুলিশ প্রশাসন বলুন, আমাদের সংবাদ মাধ্যম বলুন, সবাই আমরা নিজেদের উৎসাহে অনেক বেশি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে উঠছি আমরা সবাই। তো সেই জায়গা থেকে আপনারা ধরেন যতটুকু সরকারের অংশ, যতটুকু অন্যদের অংশ, অন্য রাজনৈতিক দলের অংশ, তার চেয়ে আমাদের ওই অতি উৎসাহটাই আমার কাছে মনে হয় পেশাদার জায়গাটুকু নষ্ট করার সুযোগ অন্যরা খুব স্বাভাবিকভাবে নিচ্ছে এবং নেবে, এবং এখন প্রক্রিয়াটা হলো অন্যরা আমাদের দুর্বলতার সুযোগগুলো গ্রহণ করছে।
ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি আমাদের তিনজন বিশ্লেষক আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, এবং আমরা অনেক বিষয় নিয়ে ছোট ছোট করে আপনাদের কাছে উত্তর চাইবো।
কিন্তু এর জবাবে এখন কি আমরা বাংলা ভিশনের প্রধান বার্তা সম্পাদকের কাছে যাব?
জি, মোস্তফা ফিরোজ।
মোস্তফা ফিরোজ, আপনি আছেন লাইনে?
জি,
আপনার বক্তব্য।
না, আমাদের যে বাংলাদেশ প্রতিদিনের যে সম্পাদক মেমুন নিজাম যেটি বলেছেন সেটি যথার্থ, আসলে সেটা বাস্তবতা। এবং দেখুন যে একটি বিষয় আমি একটুখানি সংযোজন করব সেই বক্তব্যের সঙ্গে, সেটা হলো যে পেশাজীবীরা কিন্তু কখনোই একেবারে স্বাবলম্বী অবস্থান কখনোই থাকে না যদি না রাজনীতিটা ঠিক না হয়। বাংলাদেশের রাজনীতিটা এখন সাংঘাতিক রকম একটা গোলমেলে অবস্থার মধ্যে আছে, কারণ এখানে এই যে একচেটিয়া শাসন ব্যবস্থার ফলে রাজনীতিটা একেবারেই মানে একতরফা হয়ে গেছে, বা একদিকে ঝুঁকে পড়ার কারণে কোনো ভারসাম্য নেই রাজনীতিতে। ফলে এই ভারসাম্য না থাকার কারণে, রাজনীতির এই কুপ্রভাবের কারণে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এক প্রকার। এই ভেঙে পড়ার কারণে পেশাজীবীরাও তার রাজ্যের অবস্থান থেকে এক ধরনের নিরাপত্তা, এক ধরনের ভয়, এইসব পরিস্থিতির কারণে তারা কিন্তু চুপসে গেছে বা একদিকে ঝুঁকে গেছে। এর প্রভাবটা পড়েছে আপনার গণমাধ্যমের উপরেও, কারণ গণমাধ্যমের যারা কাজ করেন তারাও তো পেশাজীবী, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ যখন নাকি স্বাভাবিক না, তখন কিন্তু তারাও একটা এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে যায়। এবং এই ধরনের সংখ্যা সৃষ্টি হওয়ার মতন অনেক রকম ঘটনা অতীতে ঘটেছে, ফলে কেউ আর ঝুঁকি নিতে চান না। এই পরিস্থিতির কারণে কিন্তু এখন সত্যি কথা বলতে কি, রাজনীতি যেমন একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, তেমনি গণমাধ্যমের স্বাধীনতাটাও একেবারেই গোলমেলে। গোলমেলে বলতে এই অর্থে যে স্বাধীনতা আছে কি নেই এরকম একটা গোলক ধাঁধার মধ্যে আপনি পড়ে যাবেন। সরকার যদি মনে করে যে না, গণমাধ্যমের একটা স্বাধীনতা থাকা উচিত, তাহলে থাকবে। আর যদি সরকার মনে না করে যে না থাকা উচিত না, তখন থাকবে না। সেই কারণে দেখবেন যে কখনো কখনো গণমাধ্যম খুব স্বাধীনভাবে তার মত প্রকাশ করে, লেখালেখি করে, আবার কখনো কখনো সময় বুঝে চুপসে যায়। এই একটা পরিস্থিতিটা, এটা কিন্তু আসলে অনেকদিন থেকেই
মানে নিরাপত্তাহীনতা একটা এসে যায়। আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ডক্টর কাবেরী গায়নের কাছে। হ্যালো,
ধন্যবাদ। আসলে আমি দুজনের আলোচনা শুনলাম, বাংলাদেশে গণমাধ্যম কিংবা কর্মীরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা কিংবা তর্ক বিতর্ক অনেক দিনেরই। এবছর আপনার যে রিপোর্টের কথা বলছেন, তারও আগে 2019 আমরা দেখেছি রিপোর্টার্স বর্ডার্স নামে যে রাজনৈতিক সংগঠন, তারাও দেখেছিল যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে,
এবং হিউম্যান রাইটস ওয়াচও আগে এই ধরনের মানে রিপোর্ট প্রকাশ করেছে।
180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান মানে যেটা ছিল 100 সেটা গত বছর নেমে এসেছিল আরো 150, মানে 4 ধাপ নেমেছিল। এবার যেটা বলা হচ্ছে, আমি স্পেসিফিক জায়গাটা নিয়ে বলছি, তার কারণ যেহেতু সাংবাদিক প্রতিক্রিয়া সাংবাদিক অলরেডি বলেছেন নিজাম এবং উভয় গণমাধ্যমের কথা বলেছেন। আমি একদম স্পেসিফিক যে জায়গাটি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই জায়গাটির কথা বলি। অনলাইনের যে কথাটি বলা হয়েছে আমি সেই জায়গাটি নিয়ে আসছি। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতাটা কিন্তু আসলে এখন পর্যন্ত কোন শেষ পায়নি। এমন হয় দেখা যায় যে একটিমাত্র নিউজের জন্য একটি পোর্টাল দাঁড়িয়ে যায়, এবং সেটা হয়তো কাউকে অবমাননা করবার জন্য। কাজেই আমার কাছে মনে হয় যে আমরা যারা মানে একাডেমিক ওনারা দীর্ঘকাল ধরে বলছিলাম যে একটা সমন্বিত নীতিমালা প্রয়োজন আমাদের গণমাধ্যমের জন্য, কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালা ড্রাফট আসে, সেগুলো আমরা কখনো দেখি যে ডিজিটাল নিরাপত্তা বা এই জাতীয় বিষয় যেগুলো আসছে সেগুলো অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে এর আগে, কিন্তু আমরা এটাও দেখি যে আসলে যদি মানে সৎ সাংবাদিকতা যে জিনিসটি সেই জিনিসটি যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এই যে ভুইপোর বিভিন্ন অনলাইন তৈরি হয়ে যাচ্ছে কোন রকম কোন নীতি নৈতিকতার মানে নিষেধাজ্ঞা মানে ছাড়াই তোয়াক্কা করা ছাড়াই, যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, বাংলাদেশের যেগুলো মেইনস্ট্রিম সংবাদপত্র সেখানে সম্পাদক হতে হলে পরে তার একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার হয়, কিন্তু বাংলাদেশের টেলিভিশনের ক্ষেত্রে সম্পাদক বা যিনি ই হবেন আর কি তার জন্য কোন রকম কোন শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত অভিজ্ঞতা দরকার হয়নি, যে কারণে আমরা দেখেছি এটিকে রাজনৈতিক খাতির হিসেবে ব্যবহার করার জন্য অনেক টেলিভিশন চ্যানেল চালু হয়েছে, আবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেছে। আর অনলাইনের ক্ষেত্রে কোন ধরনের কোন নীতিমালা না থাকবার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আসলে অনলাইন সাংবাদিকতা বলে দু একটি পত্রিকা বাদ দিলে পরে অনলাইন সাংবাদিকতা হিসাবে কিছু আমাদের এখানে দাঁড়ায়নি। যে আমি যেটা বলার চেষ্টা করবো এখানে সেটা হচ্ছে যে আমরা একটি সমন্বিত নীতিমালার মধ্যে এবং যেখানে অনলাইনের যে নীতিমালা সেখানেও যেন একটা নীতিমালা থাকে যে কোন কোন জিনিস প্রচার করা যাবে, কি কি জিনিস প্রচার করা যাবে না, যেমন প্রেস কাউন্সিল অ্যাক্ট রয়েছে সংবাদপত্রের জন্য, ঠিক সেরকম যেন একটা নীতিমালা থাকে, এটি রিপ্রেসিভ হবে না কিন্তু
শুনেছি যে বাংলাদেশে এই অনলাইনের জন্য নীতিমালা নির্ধারণ করা হবে, নজরদারির এর জন্য একটি কমিটি গঠন করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফ থেকে এর দিকে নজরদারি করা হয় এবং এখনো সেই কমিটি
সুষ্ঠুভাবে গড়ে ওঠে।
তথ্য মন্ত্রণালয় আছে কিন্তু তথ্য মন্ত্রণালয় আছে কিন্তু আমাদের কাছে যে মানে খবর আছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তত্ত্বাবধান করে,
রাষ্ট্র এখানে হস্তক্ষেপ রাখছে
যে তথ্য মন্ত্রণালয়ের যদি দায়িত্ব থাকতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যদি আসেন তাহলে কিন্তু আবার ওই সমন্বয়ের অভাব দেখা দেয়।
আমলাতন্ত্রের যারা আছেন তারাই এসে, যারা হয়তো আগে ছিলেন পাট মন্ত্রণালয় তারপরে চলে যাবেন পশু মন্ত্রণালয়, তারা দেখা যাচ্ছে দিব্যি এই সমস্ত নিয়ম নীতির প্রধান
মানে
আসলে তিনজন বিশ্লেষক যে মন্তব্য করেছেন এবং আমি বাংলাদেশের সাংবাদিকতার করার সুবাদে এটা জানি যে আসলে এক ধরনের অদৃশ্য চাপ, বিজ্ঞাপনের মাধ্যমে চাপ, সেলফ সেন্সরশিপ,
জি
সেলফ সেন্সরশিপ, মালিকপক্ষের চাপ, মালিকপক্ষের চাপ, চাকরি হারানোর ভয় এবং সাম্প্রতিক সময়ের যে আইন রয়েছে সেগুলো তো রয়েছেই। আমরা সেসব নিয়ে একটু ভেঙে ভেঙে তিনজন বিশ্লেষকের কাছেই যাব। তার আগে আমি একটু শোনাতে চাই আসলে বাংলাদেশ সরকার কি মনে করে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ঠিক কতটা, সেটি শোনাতে চাই সরকারের বক্তব্য। এবং সেক্ষেত্রে আপা আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানিয়ে নিই যে আমি আসলে ব্যবহার করছি আপনার নেওয়া একটা সাক্ষাৎকারের একটি অংশ। আপনি সদ্য সমাপ্ত হওয়া বছরে সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন যখন চলছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখান থেকে একটি অংশ আমি আসলে শোনাতে চাই দর্শক শ্রোতা
সংবাদ মাধ্যম সম্পর্কে।
জি, আমরা একটু প্রধানমন্ত্রীর বক্তব্য শুনি তারপর আবারও ফিরবো আলোচনায়।
একজন সাংবাদিক হিসেবে সরকার প্রধান বাংলাদেশের আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, দল মত নির্বিশেষে, আমার নিজের, যেমন আমি এখানে সাংবাদিকতা করি, আমার নিজস্ব মতামত থাকতে পারে, বিদেশে আছি, বিদেশে একটি সংস্থার সঙ্গে রয়েছি, কিন্তু যখন আমার কাজের মধ্যে আমি যাই, কোনো কিন্তু মতামত, কোনো পক্ষপাতিত্ব যাতে প্রতিফলন না ঘটে সে বিষয়ে যত্নবান হই। আপনার দেশে বাংলাদেশে সাংবাদিকদের দলমত নির্বিশেষে স্বাধীনতা কতখানি?
আপনি নিজে একজন সাংবাদিক তো বটেই, আপনি নিজেই জানেন বাংলাদেশে সব থেকে বেশি যদি স্বাধীনতা ভোগ করে থাকে তো বাংলাদেশের সাংবাদিক বেশি ভোগ করে। এই কারণে আপনি জানেন মাত্র আমাদের যে 16 কোটি মানুষের দেশ, আমাদের সাক্ষরতার হার এখন আমাদের প্রচেষ্টায় গত 1 দশকে আমরা 73% উন্নীত করতে পেরেছি, কিন্তু এটা তো ছিল মাত্র 45%। তারপরে আমাদের সংবাদপত্রের সংখ্যাধিক্য কত বেশি, প্রায় 7,000 মতো আমাদের সংবাদপত্র আছে। টেলিভিশন এক সময় শুধুমাত্র সরকারি একটাই টেলিভিশন বিটিভি, রেডিও একটাই রেডিও বাংলাদেশ বেতার। 96 সালে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমি কিন্তু এটা খুলে দিলাম, ওপেন করে দিলাম বেসরকারি খাতে। 44টা টেলিভিশনের লাইসেন্স দেওয়া আছে, এর মাঝে প্রায় 24টা খুব ভালোভাবে চালু আছে, বাকিগুলি আস্তে আস্তে হচ্ছে। এই যে টেলিভিশনগুলি চলে এবং তাদের যে টক শো, তাদের যে আলোচনা, তাদের যে সংবাদ পর্যালোচনা, সেখানে কি আমরা কখনো হস্তক্ষেপ করি? করি না। কিন্তু পৃথিবীর সব দেশেই, আপনি ভয়েস অফ আমেরিকা বলেন, সিএনএন বলেন, বিবিসি বলেন, বা সব জায়গায় প্রত্যেকের কিন্তু একটা নীতিমালা আছে এবং সেই নীতিমালা মেনেই কিন্তু সকলে চলে, সকলকেই পদত্যাগ করতে হয়েছিল। আমাদের দেশের দুর্ভাগ্য যে ওই মানসিকতা কিন্তু আমরা দেখি না, যখন একটা মিথ্যা তথ্য দিয়ে দিল, আপনি যতই প্রতিবাদ করেন, মিথ্যাটা যত বড় করে দেয়, আপনি প্রতিবাদ করলে সত্যটা হয়ে যাওয়া অনেক ছোট। এথিক্সটা কোথায়? তাহলে আপনি সাংবাদিকতা স্বাধীনতা আছে কিনা প্রশ্নটা করবেন কিভাবে? আমি তো বলবো যে সব থেকে বেশি স্বাধীনতা আমাদের দেশে ভোগ করে।
যাই হোক, তাহলে আমরা তো বক্তব্য শুনলাম সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, কিন্তু একটি কথা আমি বলতে চাই যে এবারের যে রিপোর্টটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে এসেছে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার যে সুযোগ আছে, অনলাইন নিউজের যেগুলো এজেন্সি আছে তাদের ক্ষেত্রে, মানে গোটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, যেখানে আফ্রিকার অনেক দেশ, আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম, তাহলে তোমার সাথে দেখাচ্ছিলাম যে বলা হচ্ছে যে আফ্রিকার দেশ যেখানে সদ্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেই সব দেশগুলোতে 30-40 ধাপ এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে সেটা সামান্য পিছিয়ে এসেছে, 4 ধাপও বাংলাদেশের জন্য অনেক বেশি। তো যাই হোক, এখন আমাদের লাইনে একজন আছেন, লিয়াকত আলী, উনি অনেকক্ষণ থেকে লাইনে আসছেন, আমরা তার প্রশ্ন বা মন্তব্য শুনে নিই, তারপরে আমরা আমাদের প্যানেলিস্টের কাছে যাব। লিয়াকত আলী, আপনি লাইনে আছেন?
জি জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। তো আপনার কি ভাই প্রশ্ন ছিল নাকি কোনো বক্তব্য ছিল?
আমি লিয়াকত আলী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলতে চাই।
হ্যাঁ বলুন।
আমাদের দেশে যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতাটুকু, সরকার যদি বা বলে থাকে যে তাদের মত প্রকাশের পুরোপুরি অধিকার আছে বা রাখে হচ্ছে, আমরা যারা সংবাদ মিডিয়া, যারা আমাদের দেশের মিডিয়া, তারা সরকার থেকে এই আদায়, এই অধিকারটুকু কি পুরোপুরি আদায় করতে পারতেছে? যে সরকার বলতেছে যে কথা, আর তারা কাজে কর্মে কি সেই পুরোপুরি অধিকারটুকু আদায় করে সেটা মত প্রকাশ করতে পারতেছে?
জি,
আমি আজকের আলোচনা।
জি, আপনাকে, আপনার
প্রশ্নটি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা আমাদের, হ্যাঁ ধন্যবাদ, আমরা প্যানেলিস্টের কাছে যাই।
জি আপা, তার আগে কি আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে প্রচারিত হয়ে থাকে, সেখান থেকে কয়েকটি প্রশ্ন এবং মন্তব্য শুনি
করে নিয়ে না, তারপর আমরা যাই।
জুবায়ের চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশের সাংবাদিকদের ও সম্পাদকদের দেখছি প্লট পেয়ে শান্ত, যখন তথ্য প্রযুক্তি আইন হয় তখন হাতে গোনা দুই একজন ছাড়া কেউ প্রতিবাদ করেনি। হানিফ হোসেন গাজী তিনি বলেছেন, বিশেষ রাজনৈতিক সংশ্লিষ্টতা বর্তমানে সব ধরনের নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে বিবেচিত। অনেক অনেক মন্তব্য, আরেকটি মন্তব্য পড়ে অন্তত পক্ষে যেতে পারি। জয়নাল তিনি মন্তব্য করেছেন, অপপ্রচারের লবণের কেজি 250 টাকা হয়, দুর্নীতির বিরুদ্ধে যেমন থাকবে তেমনি অপসাংবাদিকদেরও ধরতে হবে, এটাই স্বাভাবিক। জি নয়েম নিজাম, আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রধানমন্ত্রীর মন্তব্য আমরা শুনিয়েছি সেটি 2019 সেপ্টেম্বরে নিয়ে, আপনি আমাদের একজন শ্রোতার প্রশ্ন শুনেছেন, ফেসবুক থেকে কয়েকটি মন্তব্য শুনেছেন, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রধানমন্ত্রী তো সাংবাদিকদের দুর্নীতির ব্যাপারে আঙুল তুলেছে, আপনার কি মনে হয়?
দেখুন, এটা খুব মুষ্টিময় মানুষের কথা উনি বুঝিয়েছেন, উনি স্পেসিফিক করেছেন এবং যাকে উইন করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথমত আমি একটু আগে থেকে একটু শুরু করতে চাই, মুস্তাফিজ এবং কাবেরী জ্ঞানের সাথে একমত পোষণ করে, প্রথমত বাংলাদেশের অনলাইন নীতিমালার জায়গাটি করতে সরকার এই মুহূর্তে 5,000-এর বেশি আবেদনপত্র বিভিন্ন অনলাইনে তারা জমা রেখেছে। আমি জানি না কেন সিদ্ধান্তগুলো তারা দিচ্ছে না। অনলাইনের বিষয়টা তথ্য মন্ত্রণালয়ে যে আবেদনপত্রগুলো জমা পড়ে আছে, আমার কাছে কোন দ্রুত সিদ্ধান্ত, যেগুলোর অনুমতি দেওয়া দরকার, যেগুলোর যোগ্যতা এবং কাঠামো থাকবে এবং মিডিয়া হাউস হিসেবে চালানোর মতো যোগ্যতা এবং দক্ষতা থাকবে, পর্যাপ্ত বিনিয়োগ থাকবে এবং অন্যান্য সকল সরকারি বা ক্যাটাগরির যে হিসাব নিকাশগুলো সেগুলো পূরণ করতে পারবে, তাদের অনুমতি দিয়ে দেওয়া হোক, আর যাদেরকে দেওয়া হবে না তাদেরকে বাতিল ঘোষণা করা হোক, তাহলে একটা জায়গা দাঁড়াবে অনলাইন গুলোর বিষয়ে।
আসলে দেরি হলে মানুষের মনে জাগে এই প্রশ্ন, আমি বলছি যে অনেকেই তখন প্রশ্ন করতে থাকেন যে যাচাই বাছাই করতে বিলম্ব হচ্ছে, যে তারা দেখছেন যে কোনটা অনুকূলে যাবে
না,
মানে আমরা বলি
বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার লোকজন পেশাদারিত্বটুকু আমি তো প্রথমেই বলেছিলাম, শুধু সাংবাদিকতা নয়, বাংলাদেশের প্রত্যেকটা প্রফেশন এখন পত্রবিদ্ধ, পেশাদারিত্বের পথে বাংলাদেশের প্রত্যেকটা, যতটা না সরকার আমাদেরকে আগ্রহী করে তুলছেন, তার চেয়ে আমরা প্রত্যেকটা প্রফেশনাল মানুষ নিজের স্বেচ্ছায় স্বজ্ঞানে সরকার কিংবা কোনো অন্য বিরোধী দল কিংবা অন্য কোনো দলের সমর্থক গোষ্ঠীর এবং দলীয় কর্মী সেজে বসে থাকে, এটা একটা বড় প্রবলেম। এখানে কিন্তু সরকার কাউকে বলে দেয় না কিংবা বিরোধী দল কাউকে বলে দেয় না, তুমি আমার এভাবে নির্লজ্জ সমর্থকের মতো রাস্তা মিছিল করে বেরিয়ে আসো, সেই জায়গাটুকু তৈরি হলো, কেন হলো সেটি অনেক বিতর্কের বিষয়। আরেকটি বড় বিষয় যেটি আমাদের প্রশ্নগুলো উঠে আসলো, সেখানে সংবাদপত্র বা প্রতিবাদের পদ্ধতি উঠে আসলো, সেসব এক দুজন নয়, পুরো সম্পাদক পরিষদ বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথম রাজপথে প্রথম আমরা বৈঠক করেছিলাম, সেই সময় মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে, তথ্যমন্ত্রীর সঙ্গে আমরা আমাদের প্রতিবাদের অবস্থানটুকু লিখিত মৌখিক আমরা বৈঠক করে জানিয়ে এসেছিলাম। শুধু তাই নয়, সংসদীয় কমিটিগুলির সঙ্গে বৈঠক করে আমরা জানিয়েছিলাম যে এই জায়গাগুলোতে আমাদের আপত্তি আছে এবং তার পরবর্তী সেইগুলো গ্রহণ করার না কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতার পর এই প্রথম সকল পত্রিকার সম্পাদক একসঙ্গে একযোগে দাঁড়িয়ে আমরা আপনার মানববন্ধন করা এবং সেখানে বক্তব্য রাখা, আমাদের অবস্থান তুলে ধরা, এর বাইরে আলাদা করে সংবাদ সম্মেলন করা।
নয়েম নিজাম, আপনাকে একটু থামিয়ে আমি আপনার কাছ থেকে জি একটু দুটো বিষয় যুক্ত করে দিতে চাই, তারপর আপনার কাছ থেকে উত্তরটি চাই। যেমনটা আপনি বলছিলেন যে সমস্ত সম্পাদকরা একত্র হয়ে এটি আপনারা করেছেন, একই সঙ্গে আপনারা সম্পাদক, আপনারা একটি সংবাদ মাধ্যমের অভিভাবক, আপনাদের যেসব সাংবাদিকরা মাসের পর মাস বেতন পান না, আপনাদের যেসব সাংবাদিকরা নিহত হয়েছেন, তাদের অধিকার নিয়ে আপনারা সম্পাদকরা কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছেন?
একজোট হয়ে
আমরা যে আমি খুব স্পষ্ট করে বলছি, আমরা সম্পাদক পরিষদের যে সদস্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে বেতন দেওয়া হয় প্রপারলি এবং সকল সুযোগ সুবিধা, অষ্টবয়সের সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি এবং সেই জায়গাগুলো এখন অখ্যাত অজ্ঞাত কোন পত্রিকায় কোথায় বেতন দিচ্ছে না এবং কি কারণ, এবং আমাদের এখন একটা বড় একটা জায়গায় আপনি যখন বললেন তখন বলতে হয়, এখন আমি সাংবাদিক জীবনে কোনোদিন কোনো পত্রিকায় কাজ করি নাই, আমি বিভিন্ন দাবি নিয়ে দাঁড়াচ্ছি, তাহলে আপনি কোথায়, আপনি অষ্টময়সবুতে কাজ করেন না জীবনে কোনদিন, আপনি নবময়সবুতে কি সেটা আপনি কি করে বুঝবেন? সেই জায়গাগুলোতে আমার কাছে যদি মনে হয় বাংলাদেশের আমরা এই কারণে সম্পাদক পরিষদের সদস্য পদ আমাদের এখন পর্যন্ত সীমিত রাখা হয়েছে। যে কাগজগুলো শুধুমাত্র বাস্তবায়ন করেছে, সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত করেছে, সেইগুলোকে আমরা সদস্যভুক্ত করেছিলাম এবং যে কারণে আমাদের এখানে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নাই। আর এখন ধরেন অজ্ঞাত অজ্ঞাত কাগজ থাকতেই পারে, তারা কি করছে তাদের বিষয়ে সেগুলো দেখার দায়িত্ব, এবং এখানে তারা আইনের আশ্রয় আছে, শ্রম আদালত আছে, অন্যান্য আইন বিষয়গুলো আছে, সে জায়গাগুলো খুব স্পষ্ট। সুতরাং আপনি ধরেন আমি খুব স্পষ্ট বলতে চাচ্ছি এবং বেতনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমাদের এই আমাদের কাগজগুলোর বিরুদ্ধে সম্পাদক পরিষদের আওতাভুক্ত বা নবাবের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
ধন্যবাদ নাঈম রেজা, আমি এই একটুখানি আপনাকে থামাচ্ছি, কারণ আমরা মুস্তাফা ফিরোজের কাছ থেকেও একই বিষয়ে তার মন্তব্য শুনতে চাই।
জি, আমি একেবারেই একমত নাঈম রেজার সঙ্গে, এবং আপনি দেখবেন যে আসলে মূল কথাটা হচ্ছে যে এই গণমাধ্যমে কোনো অভিভাবক এই মুহূর্তে আসলে নেই, কেননা নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয় হওয়ার কথা, কিন্তু দেখেন গণমাধ্যমের কিন্তু জবাবদিহিতা হলো আমলাতন্ত্রের কাছে। অথচ দেখেন যদি আপনি আলোচনায় যেগুলি এসছে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন, এক্সপার্ট যারা আছেন, তাদেরকে নিয়ে যদি একটি কমিটি বা কমিশন করা হতো, তাহলে ধরেন আমি গণমাধ্যম হিসাবে আমি ভুল করছি না ভালো করছি ঠিক করছি এগুলোকে শুধরে দেবার বা শাস্তি দেবার বিষয়গুলো তাহলে আমলাতন্ত্রের হাতে থাকে না, থাকে হচ্ছে ওই কমিশন বা কমিটির কাছে। কিন্তু এখন সেই রকম কিছুই নেই, ফলে আমাকে সবসময় তটস্থ থাকতে হয় যে কখন আমার কোন ভুল ত্রুটি তারা তাদের মতন করে চিহ্নিত করে আমরা তন্ত্রণা আমার উপরে চড়া হয়। সেই কারণে কিন্তু একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে অনেক টেলিভিশন আছে, অনেক গণমাধ্যম মানে অনলাইন আছে, কিন্তু কেউ কিন্তু স্থিতিশীল অবস্থার মধ্যে নেই, ফলে এইটিকে এক ধরনের অনিরাপদ একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমার মূল মানে কারণটা মনে হয় যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অভাবে এইসব প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত হচ্ছে, কেননা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি যত শক্তিশালী হবে, গণতান্ত্রিক ব্যবস্থা যত ভালো হবে, তত কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাগুলো বা তার সুরক্ষাগুলো নিশ্চিত হবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন কিন্তু সেটি নেই। আপনি বলতে পারেন যে অনেকগুলো গণমাধ্যম আছে, অনেকগুলো টেলিভিশন আছে, অনেকগুলো প্রাইভেট সেক্টর রেডিও অনলাইন আছে, কিন্তু কেউ কিন্তু স্থিতিশীল না, কেউ কিন্তু জানে না যে কখন তার মৃত্যু ঘটবে, কখন তার জন্ম হবে, এরকম একটা অনিয়ন্ত্রিত অবস্থার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের গণমাধ্যম।
ডক্টর কাবির গায়েন,
আমি আমাদের অগ্রজের দুজন সাংবাদিক এবং সম্পাদকের বক্তব্য শুনলাম, ওনাদের সাথে খানিক অংশে একমত, কিছু অংশে একমত নেই। যেমন ওনারা বলেছেন যে শুধুমাত্র অখ্যাত অজ্ঞাত পত্রিকার ক্ষেত্রেই অনিয়ম গুলো ঘটে, বেতন বা অন্যান্য কিছু বোধ হয় কথাটি সম্পূর্ণ সঠিক নয় বলে আমার অবজারভেশন। যেমন আমরা দেখতে পাই যে রিসেন্ট টাইমে বেশ কিছু টেলিভিশন চ্যানেলে, সংবাদপত্রে, নাম করা সংবাদপত্র কিন্তু আমরা দেখেছি যে সাংবাদিক
নাম করা টেলিভিশন চ্যানেলেও অনেক সাংবাদিক বেতন পান না, এখানে যখন তারা যুক্তরাষ্ট্রে আসেন তখন সেটা আলোচনায় উঠে আসে মাঝে মাঝে।
এই পর্যায়ে আপনি যেমন বাংলাদেশে বিভিন্ন কৌশল গণমাধ্যম, যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে অনলাইন সংস্করণ সাময়িকী বিডি নিউজ 24 এবং প্রথম আলো অনলাইন কিছু সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছিল হঠাৎ করে। আর যদি সাংবাদিক ছাঁটাইয়ের কথা বলি, তাহলে আমরা দেখবো যে একদম শীর্ষ সংবাদপত্রেরও অনেক
মানুষ
ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তারপর হঠাৎ করেই তার সংবাদ অংশটা যে বিভাগটাকে বন্ধ করে দেওয়া হলো এবং সাংবাদিককে অনিশ্চয়তা পড়ে গেলেন। এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় এবং উদ্বেগের বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলা সাপেক্ষে নাম করছি না, কিন্তু অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টার দুঃখজনক বিষয় যে তারা কিন্তু এখন গণমাধ্যম ছেড়ে দিয়ে এনজিও তে চলে যাচ্ছেন। হ্যাঁ, কাজে আমার কাছে মনে হচ্ছে না যে শুধুমাত্র অজ্ঞাত অখ্যাত সংবাদপত্র কিংবা টেলিভিশন চ্যানেল,
তা নয়, তা নয়, কারণ আমি নিজে নাম এখন বলা যাবে না, কিন্তু এখানে আমরা অনেক সাংবাদিকদের সাথে পরিচিত হই যারা আসেন এবং তাদের সাথে কথাবার্তা হয়, এবং অনেক জায়গায় বলেন যে টেলিভিশন থেকে বা কোনো নামি পত্র পত্রিকা থেকে তারা সরে গেছে, তার কারণটাই হচ্ছে যে তারা
সম্পাদক পরিষদের দায়িত্বের প্রশ্ন, সম্পাদক পরিষদ টেলিভিশন কিন্তু সম্পাদক পরিষদের সংশ্লিষ্ট নন, সেখানে আমি সেটুকু যোগ বলেছিলাম। সেটা আপনার টেলিভিশন টেনে আনলে হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো চাকরির ক্ষেত্রে দুটি পার্ট, কেউ যদি এর থেকে বেটার অপরচুনিটি পায় সে যেতেই পারে আমি মনে করি। দ্বিতীয়ত হলো সিনিয়র সাংবাদিকদের সম্পাদকদের মধ্যে অনেকের মধ্যে এখন কিন্তু আরেকটা বড় বিষয় কাজ করছে, অনেকে কিন্তু তার নিজের কাজটুকু বাদ দিয়ে তারা কিন্তু সামাজিক ও তার রাজনৈতিক সংগঠনে যোগদানের প্রবণতা অনেক বেড়ে গেছে। আমি সে ওটা একটু স্পষ্ট করে বলতে চাই, যেটা হয়তো আপনার কাছে অনেকের কাছে আমার অনেক সহকর্মীর কাছে শুনতে ভালো লাগবে না, স্পষ্ট জায়গাটুকু এইটুকুই যে আমার যদি এই প্রফেশন পছন্দ না হয় আমি ছেড়ে দেওয়ার অবশ্যই আমার অধিকার আছে। দ্বিতীয়ত হলো আমার যে জায়গাটা ধরেন টেলিভিশন গুলো একটা অংশ, টেলিভিশন সেপারেট পার্ট, আবার সংবাদপত্র সম্পাদকদের পার্টটা আলাদা। সংবাদপত্র এখন অনলাইনের একটা অনলাইনের সঙ্গে কিন্তু সংবাদপত্র সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট নন, তো আমাকে প্রশ্নটা যেভাবে করা হয়েছিল সেটুকু একটু ক্লারিফাই ক্লিয়ার করা দরকার।
জি আমি আমি আসলে আপনি যেমন পরিষ্কার করলেন আমি একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে আপনি শুধু একজন সম্পাদক এমনটা নয়, আপনি বাংলাদেশের সাংবাদিকদের নেতাও। আসলে সম্পাদকরা যারা আছেন তাদের মধ্যে অনেকেই সাংবাদিক নেতা, এবং আমি যে বিষয়টি
সাংবাদিকদের কোন সংগঠনের সঙ্গে নেতৃত্বে,
যাই হোক আমাদের আলোচ্য নাইমিজাম আমাদের আলোচ্য বিষয় ছিল যে এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে, যেটা আমরা অবাধে বলতে পারি, কোন দলমত নির্বিশেষে আমরা বলে দিতে পারি। তো যাই হোক এটা তো আমরা ইয়ে করছি,
আর সাংবাদিক যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি,
আমি এই বিষয়ে একটুখানি বলতে চাই,
কাবেরী গায়েন হ্যাঁ বলুন,
সুযোগটা খুঁজছিলাম যে আমাদের সাগরুনি হত্যাকাণ্ড হয়ে গেছে, এখান থেকে 70 বারের মতন তাদের এই তদন্ত কমিটির রিপোর্টের ব্যাপারটা উঠে গেল। আমার কাছে কেন যেন মনে হচ্ছে না, প্রথম 1-2 বছরে সাংবাদিকদের আমরা দেখেছি, কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেল, এত বড় জনযন্ত্র ঘটনা চলে গেল। আসলে আমাদের সাংবাদিক, যেহেতু সংবাদপত্র পরিষদের কথা বলা হচ্ছে, সম্পাদক পরিষদের কথা বলা হচ্ছে, এবং তাদের নেতৃত্বের যে জোরালো জায়গাটার কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে একটা জাজল্যমান উদাহরণ। এবং এই ক্ষেত্রে আসলে আমাদের সাংবাদিকরা একত্রিত ভাবে কতটুকু এগোলেন, তারা রাস্তার কাছে কতটুকু চাপ প্রয়োগ করতে পারে আমার খুব জানতে ইচ্ছা করে।
আমাদের হাতে একেবারেই সময় নেই, আমি সবশেষে মোস্তফা ফিরোজের কাছে যাব, যে দুজনের অন্য যারা ছিলেন আপনার
ঘটনাটা কিন্তু এই বাংলাদেশের যে গণমাধ্যমে যারা কাজ করেন তাদের নিরাপত্তাহীনতাটা কিন্তু একেবারেই মানে এটা প্রতিষ্ঠিত করে গেছে যে বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা নিরাপদ না। যদি এই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার হতো খুব দ্রুত গতিতে, তাহলে কিন্তু গণমাধ্যম কর্মীরা আশ্বস্ত হতো। এবং এরপরে তো আপনারা জানেন যে অনেকগুলো গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, সেটা নানান কারণে, সেই কারণগুলো আমি বিশ্লেষণ করতে চাই না, সবাই জানেন। তবে মূল কারণটা হলো যে বাংলাদেশে গণমাধ্যম সহ এই যে সাধারণ পেশাজীবীদের যে নিরাপত্তাহীনতা, সেটি কিন্তু একটা বড় ধরনের কারণ। সেই কারণে কিন্তু সবাই, যেটা নঈম নিজাম বলছিলেন, যে সবাই যাদের অবস্থান ছেড়ে দিয়ে কিন্তু রাজনীতির দিকে ঝুঁকছে সবাই, এবং সেই ব্যাপারটা হচ্ছে মূলত হচ্ছে ক্ষমতাসীনদের কাছে। কেননা সবাই মনে করছে যে ক্ষমতাসীনদের আশেপাশে যদি আমি থাকি তাহলে বোধহয় আমি আমার জীবনটা নিরাপদ, এটা একটা বড় ধরনের একটি কারণ।
অনেক অনেক ধন্যবাদ নঈম নিজাম, মোস্তফা ফিরোজ এবং আমাদের হাতে একেবারে সময় নেই, আপনাদের আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, শ্রোতা দর্শক যারা দেখলেন শুনলেন সবাইকে ধন্যবাদ,
সকল আইনজীবী সব জায়গায়
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।